الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله Mm-hmm. الطيب اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. وما يفعلوا من خير فلن يكفروا والله عليم بالمتقين.
এই আয়াতগুলোর অনুবাদ হলো, তারা খোদা তালার উপর ইমান আনে আর পরকালে বিশ্বাস স্থাপন করে, ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, পণ্যে পরস্পরের সাথে প্রতিযোগিতা করে, এরাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত বা পণ্যবান। আর তারা যেই সৎকর্মই করবে তাকে কখনো অবমূল্যায়ন করা হবে না, এবং আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে বা যারা খোদাকে ভয় করে তাদেরকে খুব ভালোভাবে জানেন এবং চেনেন। মোমেনদের লক্ষণ হল নেক কাজের আদেশ দেয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা, আত্মসংশোধন এবং নেক কর্ম সৎকর্মে পরস্পরের সাথে প্রতিযোগিতা করা। আমি যে প্রথম আয়াত তেলাওয়াত করেছি তাতে এই কথাগুলো বর্ণিত হয়েছে, সূরা আল ইমরানের আয়াত। আর এই সূরায় একই কথা অন্যত্র আছে। এই বিষয়গুলোই মানুষকে নেক কর্মশীলদের অন্তর্ভুক্ত করে। এই কথাগুলো ইমানের দৃঢ়তার পরিচায়ক, আর এই বিষয়গুলোই মানুষকে সফল কাম করে, মানুষ সফলতা লাভ করে এর ফলে। আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশাবলী দিয়েছেন তা যারা মেনে চলে তাদের সৎকর্মকে আল্লাহ তাআলা বৃথা যেতে দেন না। তাই যারা নেক কর্ম করে, নেক কাজ করে, পণ্যের প্রসার করে, নেক কর্মে যারা প্রতিযোগিতা করে, আল্লাহ তাআলা তাদেরকে অঢেল দেন, নিজ দানে ভূষিত করেন। কিন্তু অন্য আয়াত যে আমি তেলাওয়াত করেছি তাতে আল্লাহ তাআলা বলেন যে আমি আলিম, আমি দৃশ্য অদৃশ্যে জ্ঞাত, আমি যা সামনে আছে তারও জ্ঞান রাখি, যা দৃষ্টির আড়ালে তোমাদের তারও জ্ঞান আছে আমার, তোমরা যাই করো তা আমি জানি কোন উদ্দেশ্যে করা হচ্ছে। যদি নেকি পূর্ণ এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে তা করো তাহলে খোদা তাআলা তার রহমতের এবং দয়ার রহমতের ক্রোড়ে তোমাদের আশ্রয় দেবেন। আমাদের উপর খোদার এই অনুগ্রহ যে তিনি আমাদেরকে এই নৈরাজ্যপূর্ণ যুগে মসিহ এবং মাহদিকে আমাদের জন্য পাঠিয়েছেন, যুগ ইমামকে প্রেরণ করেছেন। আর তাকে মেনে, তাকে গ্রহণ করে, তার সাথে অঙ্গীকারের আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা খোদা বর্ণিত রীতি অনুসারে ইমানের সেই মানে অধিষ্ঠিত হব বা অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করব যার ব্যাখ্যা তিনি এ যুগে করেছেন কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতের আলোকে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, জিহ্বাকে যেভাবে খোদার সন্তুষ্টির বহির্ভূত কোনো কথা বলা থেকে বিরত রাখা উচিত, একইভাবে সত্য কথা বলার জন্য মুখ খোলাও আবশ্যক। অর্থাৎ পাপ থেকে মুখকে যেখানে বিরত রাখতে হয় সেখানে প্রকৃত সত্য এবং বৈধ কথা বলার জন্য মুখ খোলাও আবশ্যক, মুখ খোলা উচিত। তিনি বলেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এটি মুমিনদেরই বৈশিষ্ট্য, নেক কর্মের আদেশ এবং প্রেরণা যোগানো এবং মন্দ কাজ থেকে বিরত রাখার পূর্বে নিজের ব্যবহারিক অবস্থার মাধ্যমে মানুষকে প্রমাণ করতে হয় যে বৈশিষ্ট্য তার ভিতর রয়েছে। এই কথাগুলো যখন বলে নিজের ব্যবহারিক অবস্থার মাধ্যমে তা প্রমাণ করা আবশ্যক যে আমার ভিতর এই নেক কর্ম, আমি এই নেক কর্মের উপর প্রতিষ্ঠিত। অন্যদের উপর প্রভাব বিস্তারের পূর্বে তার নিজের অবস্থাকে এমন করা উচিত যা অন্যকে প্রভাবিত করতে পারে। তাই নেক কাজ করতে বলা মন্দ কাজ থেকে বিরত রাখার কাজ বন্ধ করবে না, হ্যাঁ স্থান কাল ভেদে তা করতে হবে। আর কথাতে কোমলতা, নমনীয়তা থাকতে হবে, অনবদ্ধতা থাকা আবশ্যক। একইভাবে তাকওয়া পরিপন্থী কথা বলা, এটি অনেক বড় একটি পাপ। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণের পর আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়, এ মানে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করার দায়িত্ব অনেক বেড়ে যায়। আমাদের প্রতিটি কথা এবং প্রতিটি কর্ম যেন নেকির প্রসার এবং পুণ্য থেকে বিরত রাখার উদ্দেশ্যেই হয়ে থাকে, নতুবা হযরত মসীহ মওউদের হাতে বয়াত করার কোনো অর্থ নেই, বরং হতে পারে উল্টা খোদার ক্রোধভাজন আমরা হতে পারি। এটি অঙ্গীকার করছি আর তা পালন করছি না বলে গণ্য হব। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি বারবার বলেছি, কোন ব্যক্তি যত বেশি নৈকট্য লাভ করবে তত বেশি সে ধৃত হওয়ার যোগ্য, যারা দূরে থাকে তারা ধরা পড়ার যোগ্য নয়, কিন্তু তোমরা অবশ্যই ধরা পড়বে। যদি তোমাদের এবং তাদের মাঝে ইমানের ক্ষেত্রে পার্থক্য না থাকে তাহলে তোমাদের এবং তাদের মাঝে আর পার্থক্যই বা কি? তাহলে এটি নিয়ে সন্তুষ্ট থাকলে হবে না যে আমরা যোগ ইমামকে গ্রহণ করেছি, বরং আমাদের নিজেদের অবস্থার উপর পূর্বের তুলনায় বেশি বিশ্লেষণাত্মক দৃষ্টি দেওয়া দরকার। যেভাবে মসীহ মওউদ যেভাবে বলেছেন যে তোমরা ধরা পড়বে, জিজ্ঞাসিত হবে। তাই আমাদেরকে নিজেদের সংশোধনের প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে, কারণ ধর্মীয় জ্ঞান অর্জন তার তাকে জিজ্ঞাসাবাদ থেকে রক্ষা করতে পারে না যদি তার আমল তদনুপাতে না হয়। কারো কোনো জামাতি কাজে নিয়োজিত হওয়া বা কোনো পদ পাওয়া ধরা পড়া থেকে তাকে রক্ষা করতে পারবে না যদি তার শিক্ষা খোদার, যদি তার কর্ম খোদার শিক্ষাসম্মত না হয়। কারো কোনো বংশের বা কোনো পরিবারের সদস্য হওয়া বা কোনো নেক লোকের সেবা বা খেদমত তাকে শাস্তি থেকে রক্ষা করতে পারে না যদি তার কর্ম খোদার শিক্ষাসম্মত না হয়। এ সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেক জায়গায় অত্যন্ত স্পষ্টভাবে আলোচনা করেছেন। তিনি বলেন যে শুধু বয়াত করলেই অনুসারীরা যে সমস্ত পুরস্কার পায় তার তোমরা উত্তরাধিকারী হতে পারো না। তিনি বলেন যে নিশ্চিত যেন যে খোদার দৃষ্টিতে তারা প্রিয় নয় যাদের পোশাক সুন্দর এবং যারা সম্পদশালী বা যারা ভালো খায়, বরং খোদার দৃষ্টিতে খোদার কাছে প্রিয় তারা যারা ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দেয় এবং বিশুদ্ধ চিত্তে খোদার হয়ে যায়। তিনি আরো বলেন, আল্লাহ তাআলার বিভিন্ন প্রতিশ্রুতির মাঝে এটি একটি প্রতিশ্রুতি যে তিনি বলেন, ওয়া জাআলাল লাযীনা তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ যারা তোমার অনুসারী তাদেরকে যারা কাফের বা অস্বীকারী তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত জয়যুক্ত রাখব বা প্রাধান্য দেব। তিনি বলেন যে এটি সত্য কথা যে তিনি আমার অনুসারীদেরকে কাফেরদের বিরুদ্ধে বা অস্বীকারীদের বিরুদ্ধে বিজয় দান করবেন, কিন্তু ভাবার বিষয় হলো শুধু আমার হাতে বয়াত করলেই আমার অনুসারীদের জামাতভুক্ত হতে পারে না, ততক্ষণ পর্যন্ত আনুগত্যের বা অনুসরণের পুরো বৈশিষ্ট্য তার মাঝে সৃষ্টি না হবে সে অনুসারীদের জামাতভুক্ত হতে পারে না বা অনুসারীদের অন্তর্ভুক্ত হতে পারে না। তাই অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি প্রণিধান করতে হবে। আল্লাহ তাআলা মুমিনদের যে পরিচয় বর্ণনা করেছেন, অর্থাৎ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এর প্রকৃতি চিত্র এবং ছবি প্রতিচ্ছবি আমরা তখনই হব বা প্রকৃত অর্থে মুমিন তখন আখ্যা পাব বা আখ্যা পেতে পারি যদি রসুল করিম সাল্লাহ সাল্লামের নিবেদিত প্রাণ দাস হজরত মসীহ মওউদ আলাইহিস সালাতের নির্দেশাবলী বা আদেশ মেনে চলি, আমাদের কাছে তার যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুসারে আমরা যদি চলার চেষ্টা করি। আমি হজরত মসীহ মওউদ আলাইহিস সালাতের কিছু নসিহত মূলক উদ্ধৃতি নিয়ে এসেছে যা আমাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক অবস্থার সংশোধনের জন্য বরং জাগতিক উন্নতির জন্য আবশ্যক। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম যেভাবে বলেছেন যে যদি তার কথা আমরা পুরো মনোযোগ সহকারে মেনে তদনুসারে আমল না করি, কাজ না করি, তাহলে আমরা সত্যিকার অর্থে তার অনুসারীদের জামাতভুক্ত হতে পারি না। এই যুগে হযরত মসীহ মওউদ ইসলামের উপর অনেক বড় একটি কাজ যা অর্পিত হয়েছে তা হল ইসলামের বাণী সারা বিশ্বে পৌঁছানো, আর এটি তার মান্যকারীদের কাজ। কিন্তু এই উদ্দেশ্যে আমাদেরকে আদর্শ স্থানীয় হতে হবে, যেভাবে মসীহ মওউদ পূর্বেই বর্ণনা করেছেন যে নিজেদের অবস্থা এমন পরিবর্তন আনো যা অন্যদের উপর প্রভাব বিস্তারী হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদেরকে কথা এবং কর্মের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে এক জায়গায় বলেন, যদি শুধু বড় বড় দাবি এবং যদি শুধু কথা পর্যন্তই এবং প্রদর্শন পর্যন্তই সবকিছু সীমিত থাকে তাহলে আমাদের এবং অন্যদের ভেতর পার্থক্য কি বা শ্রেষ্ঠত্বই বা কি? তোমরা ব্যবহারিক নমুনা দেখাও, আর তোমার আদর্শে এমন একটা ঔজ্জ্বল্য থাকা চাই যা একটা আলো থাকা চাই যা অন্যরা গ্রহণ করতে পারে, যদি তাতে আলো না থাকে অন্য কেউ তা গ্রহণ করবে না। তাই বাহ্যিক এবং অভ্যন্তরীণ ভাবে নিজেকে পরিচ্ছন্ন করার আলোই আমাদের নিজেদের মাঝে সৃষ্টি করতে হবে, যেন বয়াতের অঙ্গীকার আমরা রক্ষা করতে পারি। তার হাতে বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারে। আরো জায়গায় তিনি বলেন যে যদি শুধু কথার খই ফুটাই আমরা তাহলে স্মরণ রেখো যে কোনো লাভ নেই, বিজয়ের জন্য তাকওয়া আবশ্যক, যদি বিজয় চাও তাহলে মুত্তাকি হয়ে যাও, খোদাফিরু হয়ে যাও। আরেক স্থানে হযরত মসীহ মওউদ ইসলাম বলেন যে আল্লাহ তাআলা মুত্তাকিকে ভালোবাসেন, আল্লাহ তাআলার মাহাত্ম্যকে স্মরণ করে ভীতত্রস্ত থাকো, তোমরা সকলেই খোদার ভয় হৃদয়ে স্থান দাও, তার ভালোবাসা এবং তার ভীতি হৃদয়ে সৃষ্টি করো। তিনি বলেন যে সবাই খোদার বান্দা, কারো উপর অন্যায় করবে না, তড়িঘড়ি করে দুর্ব্যবহার করবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে না। জামাতে যদি এক ব্যক্তি নোংরা হয় তাহলে সে সবাইকে কলুষিত করে, যদি কথায় কথায় রাগ ধরে, যদি চট করে রাগ ধরে যায় তাহলে হৃদয়কে বিশ্লেষণ করো যে এই রাগের উৎস কোথায়, এই রাগের কারণ কি। তিনি বলেন যে এটি বড় নাজুক একটি বিষয়, রাগ একটি সহজাত বিষয় কিন্তু ক্রোধে পরাস্ত হওয়া উচিত নয়, বরং যেখানে রাগ ধরবে সংশোধনের উদ্দেশ্যে তা হওয়া উচিত। আরেক জায়গায় তিনি বলেন সবার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় জনেরও কিছু অধিকার আছে, তাদের সাথেও ভালো ব্যবহার করা উচিত। অবশ্য যে সমস্ত কথা খোদার সন্তুষ্টির পরিপন্থী সে সমস্ত বিষয়ে বা এগুলো ভিন্ন কথা বা এ হলো ভিন্ন বিষয়। আবার পশ্চিমত বলছেন যে খোদাভীতি কার মাঝে আছে বা খোদাভীতির মান কেমন হওয়া উচিত, খোদাভীতি কেমন হওয়া উচিত সে সম্পর্কে তিনি বলেন যে মানুষের দেখা উচিত যে তার কথা এবং কর্মের ভিতর কতটা সামঞ্জস্য আছে, আর এটি প্রকৃত অর্থে খোদাভীতি। কিন্তু যদি সে দেখে যে তার কথা এবং কর্মের মিল নেই, সামঞ্জস্য নেই, তাহলে তার জানা উচিত যে সে খোদার ক্রোধ বা আজান হবে। যে হৃদয় নোংরা, তার কথা যত পবিত্র হোক না কেন, সে হৃদয়ে খোদার দরবারে কোনো মূল্য রাখে না, বরং খোদার ক্রোধ বর্ষিত হবে। এমন ক্ষেত্রে আমার জামাতের উচিত বা আমার জামাতের জানা উচিত যে তাদের এখানে আসার উদ্দেশ্য হলো একটা বীজ বপন যা একটি ফলদার বৃক্ষে পরিণত হবে। তার প্রত্যেকের ভাবা উচিত যে তার ভিতরকার অবস্থা কেমন এবং তার বাহিরের অবস্থা, তার ভিতর বাহির কেমন। যদি আমাদের জামাতও এমন হয় যে যাদের মুখে কিছু আর হৃদয়ে ভিন্ন কিছু, তাহলে পরিণাম শুভ হবে না। আল্লাহ তাআলা যখন দেখেন, মুসলিম মত বলছেন যে আল্লাহ তাআলা যখন দেখেন যে এক জামাতের হৃদয়ে কিছু নেই কিন্তু মুখে দাবি করে বড় বড়, এমন লোকদের স্মরণ রাখা হচ্ছে যে আল্লাহ তাআলা গনি, তিনি ভ্রুক্ষেপেন। বদরের যুদ্ধকে নিন, বিজয়ের আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, সর্বত্র বিজয়ের লক্ষণ স্পষ্ট ছিল, তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাম কেঁদে কেঁদে দোয়া করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে বিজয়ের যেখানে প্রতিশ্রুতি রয়েছে, এত আকুতি মিনতির সাথে দোয়ার প্রয়োজন কি? রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে সেই সত্তা ভ্রক্ষেপহীন গনি হতে পারে, ওই সেই প্রতিশ্রুতিতে গোপন বা গুপ্ত কোনো শর্ত আছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সাথে, যাকে খোদা তাআলা বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বদরের সময় যেখানে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন, হাদিসে আছে যে এমনভাবে কাঁদছিলেন, এত বিগলিত চিত্তে দোয়া করছিলেন যে ভাবছিলেন যে হয়তো অজানা কোনো শর্ত আছে বা হয়তো শর্ত সাপেক্ষে কাজ হচ্ছে না। যদি তাকে প্রদত্ত বিজয়ের প্রতিশ্রুতি শর্ত সাপেক্ষ হয়, তাহলে কে আছে এমন যাকে প্রদত্ত প্রতিশ্রুতি শর্ত সাপেক্ষ হবে না? খোদা তালার রহস্য বা গুপ্ত বা গোপন বিষয়ে কেউ জানে না, তাই নিজেকে পবিত্র করার অনেক প্রয়োজন। তিনি আরো বলেন যে মুত্তাকিদের জন্য শর্ত হল জীবন দিনহীন ভাবে অতিবাহিত করা, অযৌক্তিক ক্রোধের মোকাবেলা করা, এটি তাকওয়ার একটি শাখা। বড় বড় তত্ত্বজ্ঞানী এবং সত্যবাদীদের জন্য সবচেয়ে কঠিন বিষয় হল ক্রোধ পরিহার করা, ক্রোধ বর্জন করা। তিনি বলেন যে আত্মশ্লাঘা এবং অহংকার ক্রোধের ফলেই সৃষ্টি হয়। একইভাবে অন্য কোন সময় ক্রোধ আত্মশ্লাঘা এবং অহংকারের কারণ হয়ে থাকে। কখনো অহংকার এবং আত্মশ্লাঘার কারণে রাগের জন্ম হয়, আর কখনো আর কোন সময় অহংকার এবং আত্মশ্লাঘা রাগের ফলে সৃষ্টি হয়। তিনি বলেন যে রাগ তখন আসে যখন মানুষ অন্যের উপর নিজেকে প্রাধান্য দেয়। আমি চাই না যে আমার জামাদের, আমার অনুসারীরা পরস্পরকে ছোট বা বড় মনে করবে বা একে অন্যের প্রতি তাকিয়ে থাকবে বা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে। আল্লাহ তাআলাই ভালো জানেন কে বড় কে ছোট। এটি কাউকে ছোট মনে করা, এটি তাচ্ছিল্যের পরিচায়ক। এই তাচ্ছিল্য একটি বীজের মতো অঙ্কুরিত হয়ে বৃক্ষের রূপ নিয়ে তার ধ্বংসের কারণ হতে পারে, যার ভিতর অহংকার আছে। অনেকেই বড়দের সাথে সাক্ষাৎ করে বড় শিষ্টাচারের সাথে, কিন্তু সত্যিকার অর্থে বড় সে যে দিনহীনের কথা দিনহীনের মতোই শুনে, তার মন জয় করে, তার কথাকে শ্রদ্ধা করে। এমন কোন কথা বলা উচিত নয় যার ফলে কারো মনে আঘাত লাগতে পারে। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তানাবাজু বিল আলকাব বেসাল ইসমুল ফুসুক বাদ আল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল জালিমুন। ঈমান আনার পর অবাধ্যতার যে কলুষ, এটি বড় অপছন্দনীয় একটি বিষয়, ঘৃণ্য একটি বিষয়। ওয়ালা তানাবাজু বিল আলকাব মন্দ নামে কাউকে ডেকো না, বিকৃত নামে কাউকে ডেকো না। ঈমান আনার পর অবাধ্যতার যে কলঙ্ক, এটি বড় নোংরা একটি বিষয়। বলেন যে যে তওবা করবে না এমন মানুষই জালেম। তোমরা ব্যঙ্গাত্মক নামে কাউকে ডাকবে না, এটি পাপাচারী এবং দুরাচারীদের কাজ। যারা খোদার অবাধ্য, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, এটি তাদের কাজ। যে কাউকে ব্যঙ্গ নামে ডাকে সে মরবে না যতক্ষণ পর্যন্ত একইভাবে অন্যের ব্যঙ্গ বিদ্রুপে শিকার না হয়, ভাইকে তুচ্ছ মনে করবে না। সবাই যেখানে একই প্রশ্রবণ থেকে পান করছ, কে বলতে পারে যে কার কার ভাগ্যে বেশি পানি, কার ভাগ্যে কম? পার্থিব নীতির ভিত্তিতে কেউ সম্মানিত হতে পারে না, আল্লাহ তাআলার দৃষ্টিতে সেই সম্মানিত যে বেশি মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহ আলিমুন খাবির। সত্যিকার অন্তর্দৃষ্টি, মেধা এবং বুদ্ধি খোদার দিকে প্রত্যাবর্তন করা ছাড়া আসতে পারে না। বিবেক বুদ্ধি অন্তর্দৃষ্টি আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করা ছাড়া, আল্লাহর সামনে বিনত হওয়া ছাড়া লাভ হতে পারে না। তিনি বলেন যে এই কারণেই বলা হয়েছে যে মোমেনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা মোমেন খোদা তালার জ্যোতিতে বা আলোতে সবকিছু দেখেন। প্রকৃত অন্তর্দৃষ্টি এবং বুদ্ধি বা মেধা লাভ হতে পারে না যদি তাকওয়া না থাকে। তিনি বলেন যদি সফল কাম হতে চাও তাহলে বিবেক খাটাও, চিন্তা করো, ভাবো, প্রণিধান করো। ভাবার এবং প্রণিধানের তাকিদপূর্ণ নির্দেশ কোরআনে বারবার দেয়া হয়েছে। কোরআন শরীফ এবং যে সুপ্ত গ্রন্থ আছে তা নিয়ে চিন্তা করো, পবিত্র পরিচ্ছন্ন হয়ে যাও। তোমাদের যদি তোমাদের হৃদয়ে পবিত্র হয়ে যায় এবং সুস্থ বিবেকে কাজে লাগা এবং তাকওয়ার আলো থাকে, তাহলে উভয়ের ফলে সেই বৈশিষ্ট্য সৃষ্টি হবে যে রব্বানা মা খালাকতা হাযা বাতালা সুবহানাকা ফাকিনা আযাব আন-নার। এই দোয়া তোমাদের হৃদয় থেকে তখন উদ্ভূত হবে বা নির্গত হবে, তখন বুঝবে যে আল্লাহ তাআলার এই সৃষ্টি বৃথা নয়, বরং প্রকৃত স্রষ্টার অস্তিত্ব যে সত্য এবং তিনি যে চিরসত্য সত্তা তার প্রমাণ বহন করে। কেন বিভিন্ন প্রকারের জ্ঞান এবং বিজ্ঞান যা ধর্মের সহায়ক তা যেন প্রকাশিত হয়। হুজুর এখন ব্যাখ্যা করছেন যে তখন হৃদয় থেকে এই দোয়া উদ্ভূত হয় যে খোদা তালা যে এসব কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি তার বৃথা নয়, আল্লাহ তালা পবিত্র। আর সেই সত্তার কাছে তখন মানুষ দোয়া করে যে আল্লাহ আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করো। মসিমত বলছেন যে এই দোয়া যদি তোমার মন থেকে করা হয় তাহলে বুঝতে পারবে যে আল্লাহ তালার এই সৃষ্টি নিরর্থক নয়, সব সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য আছে। মানুষের সৃষ্টি কেন, তো প্রত্যেক মানুষের জীবনে একটা উদ্দেশ্য আছে, বরং প্রতিটি সৃষ্টি আল্লাহর প্রতিটি মখলুকের পিছনে একটা উদ্দেশ্য আছে, তা বোঝার চেষ্টা করো। কেবল তখনই বুঝবে যে আল্লাহ তালা কোনো কিছু বিনা কারণে বানাননি, বিনা কারণে সৃষ্টি করেননি। মসিমত বলছেন বিভিন্ন প্রকারের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি যা ধর্মের জন্য সহায়ক, তোমাদের বিবেক বুদ্ধি যদি উন্নতি করে তাহলে বিভিন্ন জ্ঞান যে আছে, জাগতিক জ্ঞান যা ধর্মের সহায়ক, ধর্মের সত্যতা প্রমাণের সহায়ক, তার রহস্য প্রকাশ পাবে। অতএব পুণ্যে নেকির ক্ষেত্রে অগ্রসর হওয়ার প্রেরণা তখন জাগবে যদি কোরআনের জ্ঞান অর্জনের বা কোরআনকে বোঝার বা কোরআনই বিষয়ে অন্তর্দৃষ্টি লাভের চেষ্টা থাকবে। তাই কোরআনের প্রেমকে গভীর মনোযোগ সহকারে পড়তে হবে যদি মোমেন হতে হয়, যদি সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হতে হয় যারা প্রকৃত পুণ্যের বা নেকির বোধপত্তি রাখে। আরেক জায়গায় মসিম ইসলাম বলেন যে যদি ইহ এবং পরকালে সফল কাম হতে চাও, মানুষের হৃদয়ের উপর যদি রাজত্ব করতে চাও তাহলে বিবেক খাটাও আর আল্লাহর কালামের নির্দেশ অনুসারে চলো, নিজেকে সুন্দর করো, সজ্জিত করো আর অন্যদেরকে উন্নত চরিত্র দেখাও, তাহলেই সফল হবে। কেউ কত সুন্দর বলেছে, একটা ফার্সি পংক্তি আছে, সুখন কাজ দিল বরু আয়াত নশিনত লাজরম বারদিল। যে কথা মন থেকে বের হয় তা মনে প্রবেশ করে। মাসিবাদ বলছেন প্রথমে হৃদয়, হৃদয়বান হও, যদি হৃদয়ে প্রভাব বিস্তার করতে চাও তাহলে কাজের শক্তিতে শক্তিবান হও, কর্ম ছাড়া মুখের কথা এবং জিহ্বার কথা কোনো কাজের নয়। বড় বড় দাবিকারী মানুষ লক্ষ লক্ষ রয়েছে, অনেকে মৌলভি এবং আলেম আখ্যায়িত হয়ে মেম্বারে দাঁড়ায়, রসুলের নায়েব এবং নবীদের উত্তরাধিকারী হওয়ার দাবি করে ওয়াজ করে, বক্তৃতা করে, বলে যে অহংকার, আত্মশ্লাঘা এবং অপকর্ম এড়িয়ে চলো, কিন্তু এদের নিজেদের যে অপকর্ম রয়েছে, যে অপকর্মে তারা লিপ্ত। তার ধারণা এভাবে করা যায় যে তারা যে বক্তৃতা করে সেই বক্তৃতার কতটা প্রভাব পড়ে তোমাদের উপর। নিশ্চয় যারা হযরত মসীহ মওউদকে গ্রহণ করেছে তাদের হৃদয়ে তো মৌলভীদের কথার প্রভাব পড়ে না, কিন্তু যারা মসীহ মওউদের মান্যকারী নয়, যারা সুশিক্ষিত, যাদের কিছুটা বিবেক বুদ্ধি আছে, যাদের ভিতর কিছুটা সাধুতা আছে, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, তারা মৌলভীদেরকে বকাঝকাই করে। এরা তারা বলে যে মৌলভীরা বলে কিছু ভিন্ন কিছু, ফেতনা ফসাদ নৈরাজ্য ছাড়া এই মৌলভীদের আর কোনো কাজই নেই। অথবা আমাদের কথা কর্মের যদি সামঞ্জস্য থাকে তাহলে এর ফলে আমাদের তবলিগের পথ সুগম হবে, অন্যদের উপর প্রভাব বিস্তার করবে, আমাদের কথা অন্যদেরকে প্রভাবিত করবে। আধুনিক জ্ঞান সম্পর্কে মসীহ মওউদ বলছেন যে আমি সে সমস্ত মৌলভীদেরকে ভ্রান্তিতে নিপতিত মনে করি যারা আধুনিক শিক্ষার বিরোধী, তারা আসলে নিজেদের ভুল এবং দুর্বলতাকে লুকাতে চায়। তাদের মাথায় এই কথা বদ্ধমূল রয়েছে যে আধুনিক জ্ঞান বা আধুনিক জ্ঞানের গবেষণা ইসলাম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করে। তারা এই ঘোষণা করে রেখেছে যে বিবেক এবং বিজ্ঞান নাকি পরস্পর বিরোধী, যেহেতু এরা নিজেরা দর্শনের দুর্বলতা প্রকাশ করতে পারে না, তাই নিজেদের দুর্বলতা ঢাকার জন্য বলে যে আধুনিক জ্ঞান বা আধুনিক জ্ঞানের অনুসন্ধানে না যায়। এদের এমন আধুনিক জ্ঞানের কথা শুনে এরা কাঁপে এবং নতুন গবেষণাকে এরা সেজদা করে। হুজুর বলছেন সেই প্রকৃত দর্শন তারা বোঝেনি যা এলহামের ফলে লাভ হয়, জাগতিক দর্শনের উত্তর দিতে পারে না, তাই কাঁপে, বলে যে এটা পড়বে না, দেখবেই না আধুনিক জাগতিক দর্শন এবং বিজ্ঞানকে। মসীহ মওউদ বলছেন যারা প্রকৃত এলহামের ফলে যে প্রকৃত দর্শন লাভ হয় তা তো তারা লাভ করেইনি, কোরআনে সর্বত্র এমন দর্শন বিরাজমান। তারা এই দর্শন শুধু তাদেরকে দেয়া হয় যারা পরম বিনয়ের সাথে নিজেদেরকে আল্লাহতালার দ্বারে ঝুঁকায়, আল্লাহতালার দ্বারে যারা মাথা নত করে আল্লাহর সামনে তার কাছে সাহায্য চায়, যাদের মন মস্তিষ্ক থেকে অহংকারপূর্ণ নোংরা ধ্যান ধারণা বেরিয়ে যায়, যারা নিজের দুর্বলতা স্বীকার করে বিগলিত চিত্তে প্রকৃত দাসত্ব করে, প্রকৃত অর্থে এমন মানুষকে জ্ঞান দেয়া হয়, অন্তর্দৃষ্টি দেয়া হয়। তিনি আরো বলেন যে আজকাল ধর্মের খেদমত এবং খোদার নামকে সমুন্নত করার জন্য আধুনিক জ্ঞান অর্জন করা আবশ্যক, ধর্মের প্রচার এবং প্রসারের জন্য আধুনিক জ্ঞান অর্জন করো, আর এই উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করো, বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি করো, গবেষণায় যাও। আজকাল আমাদের ছাত্রদেরকে আমি বেশিরভাবে বলি যে এই চেষ্টা করুন, এটি তবলিগের একটি মাধ্যম এবং নেকি বা পূর্ণ প্রসারের মাধ্যম। যদি জ্ঞান অর্জিত হয়, আধুনিক জ্ঞান, আজকের বিশ্বের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান যদি থাকে, অনেক রাস্তা খুলবে সত্য প্রচারের। তিনি বলছেন যে আধুনিক জ্ঞান অর্জন করো এবং পুরো পরিশ্রমের সাথে তা করো, কিন্তু তিনি বলেন যে আমি সতর্কবাণী মূলকভাবে এটিও বলতে চাই যে যারা একতরফা এই সমস্ত জ্ঞানের অন্ধ অনুকরণ করে, এমনভাবে এতে ডুবে যায় যে কোনো খোদা ভক্ত খোদা প্রেমিক মানুষের কাছে বসার সুযোগ পায় না, আর এদের নিজেদের ভিতরও আধ্যাত্মিক জ্যোতি নেই, এমন মানুষ হোঁচট খেয়েছে এবং ইসলাম থেকে দূরে চলে গেছে। জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে, কিন্তু একই সাথে কোরআনের জ্ঞান অর্জন করো, যেন সঠিক পথে পরিচালিত হতে পারো, সঠিক পথ থেকে বিচ্যুত না হও, আর যারা কোরআনের জ্ঞান রাখে তাদের সাথে সম্পর্ক রাখো। তারা এই সমস্ত জ্ঞানকে ইসলামের অধীনস্থ না করে ইসলামকে এই সমস্ত জ্ঞানের অধীনস্থ করার বৃথা চেষ্টা করে ধর্ম এবং জাতিগত সেবার আত্মপ্রসাদ নেয়। কিন্তু স্মরণ রেখো যে এই কাজ তারাই করতে পারে বা ধর্মের সেবা শুধু তারাই করতে পারে যাদের ভিতর স্বর্গীয় জ্যোতি আছে, আর এই যুগে এই স্বর্গীয় জ্যোতি বা আলো হযরত মসীহ মওউদ ছাড়া অন্য কোথাও নেই। তাই কোরআনের তাফসিরকে বোঝার জন্য তার বই বা গ্রন্থ পড়া, তার তাফসির পাঠ করা একান্ত আবশ্যক, এর কোনো বিকল্প নেই। তাহলে আপনি বিজ্ঞানকে ধর্মীয় জ্ঞানের সাথে মেলাতে পারেন, তুলনা করতে পারেন। আর এমনটি হলে কোথায়ও ধর্মীয় জ্ঞানের উপর কখনো জাগতিক জ্ঞান জয়যুক্ত হতে পারে না, আর ধর্ম এই জাগতিক জ্ঞানকে বিজ্ঞানের এই জ্ঞানকে নিজের অধীনস্থ করে বা করতে পারে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবেরু ওয়া রাবেতুর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এর অর্থ হল ধৈর্যের উপদেশ দাও এবং সীমান্তের হেফাজত করো। মসীহ বলছেন যেভাবে শত্রুর মোকাবেলায় সীমান্তে ঘোড়া থাকা আবশ্যক যেন শত্রু সীমানা অতিক্রম করে আসতে না পারে, একইভাবে তোমরাও সীমান্তের সুরক্ষার জন্য প্রস্তুত থাকো। পুরনো যুগে সীমান্তের সুরক্ষার জন্য অশ্বারোহী বাহিনীকে খুব উন্নত মানের বাহিনী মনে করা হতো। এই যুগে যখন আধুনিক সকল অস্ত্রশস্ত্র আছে, সীমান্তের হেফাজতের জন্য এগুলো রাখতে হয়। অতীতে অশ্বারোহী বাহিনী রাখা হতো। মসীহ বলছেন যেভাবে ঘোড়া আবশ্যক যেন শত্রু সীমানা অতিক্রম করে আসতে না পারে, তোমাদের উপর আক্রমণ করতে না পারে, একেবারে তোমরা প্রস্তুত থাকো। কোথায় শত্রু সীমানা অতিক্রম করে ইসলামের ক্ষতি না করে বসে, আমি পূর্বেও বলেছি যে যদি ইসলামের খেদমত করতে চাও, সুরক্ষা চাও, প্রথমে নিজেরা তাকওয়া এবং পবিত্রতায় সজ্জিত হও, যার মাধ্যমে তোমরা নিজেরা খোদার নিরাপত্তার সুরক্ষিত দুর্গে স্থান পাবে, আল্লাহর নিরাপদ দুর্গে তোমরা আশ্রয় পাবে, আর তাহলে তোমরা এই খেদমতের সুযোগ পাবে, সম্মান লাভ করবে। তোমরা দেখছো যে মুসলমানদের বাহ্যিক শক্তি দেখে মুসলমান কত দুর্বল হয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন জাতি তাদেরকে ঘৃণা এবং তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে। এই পরিস্থিতি আজ থেকে 100 বছর পূর্বে মসীহ মওউদের যুগে যেমন ছিল আজও তেমনই, বরং আরও শোচনীয়। আজকে মুসলমানদেরকে ঘৃণা দৃষ্টিতে দেখা হয়, তাদের অপকর্মের কারণে মানুষ তাদের ঘৃণা দৃষ্টিতে দেখে। তিনি বলেন যদি তোমাদের অভ্যন্তরীণ এবং হৃদয়ের শক্তি দুর্বল হয়ে যায় তাহলে ধ্বংস নিশ্চিত। যেন তোমরা যারা যুগের মসীহ মওউদকে মেনেছ, প্রতিশ্রুত মাহদীকে মেনেছ, তোমাদের শক্তিও যদি হ্রাস পায়, বস্তুবাদিতার পিছনে ছুটো, ধর্মকে ভুলে যাও, তাহলে ধ্বংসই ধ্বংস। নিজেদেরকে এমনভাবে পাক এবং পবিত্র করো যেন পবিত্র শক্তি তাতে সঞ্চালিত হয় এবং তা যেন সীমান্তের ঘোড়ার মতো মজবুত এবং শক্তিশালী হয়। আল্লাহ তাআলার ফজল সবসময় মুত্তাকি এবং সরল প্রাণের সাথে থাকে। নিজেদের আখলাক এবং রীতিনীতি এমন করো না যার ফলে ইসলাম কলুষিত হতে পারে। পাপাচারী এবং ইসলামী শিক্ষার উপর যারা প্রতিষ্ঠিত হয় না, এমন মুসলমানদের অপকর্মের ফলে ইসলাম বদনাম হয়। কোন ক্ষেত্রে মুসলমান মদ পান করে রাস্তায় বমি করে গলায় পাগড়ি থাকে, বিভিন্ন গর্তে বা নালীতে পড়ে থাকে, পুলিশের লাথি খায়, হিন্দু এবং খ্রিস্টানরা তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে, তার এমন কর্ম তার নিজের জন্য হাসি ঠাট্টার কারণ নয়, বরং সত্যিকার অর্থে এটি ইসলামকে প্রভাবিত করে। এমন সংবাদ এবং এমন রিপোর্ট শুনে আমি মর্মাহত হয় যে মুসলমানরা অপকর্মের কারণে এভাবে শাস্তি পাচ্ছে, আমার হৃদয় ব্যাকুল হয়ে যায়। যে যারা সিরাতুল মুস্তাকিমে থাকার কথা, নিজেদের অপকর্মের কারণে শুধু নিজেরই ক্ষতি করছে না, বরং ইসলামকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করছে। উজুর বলছেন যে পরিস্থিতি আজও বিরাজমান। যারা এখানে ইংল্যান্ডে আসে, যখন বিমান ভ্রমণ করা হয়, আপনারা দেখবেন বিমানে মদ সহজলভ্য হয়ে থাকে, মদ পান করতে পারে খুব সহজেই। যারা পাকিস্তান বা আরব দেশে যায় সফরে, তারা বিমানে মদ পান করে পানির মতো, আর সাথে যারা বসে তাদেরকেও বিরক্ত করে। বসে মদ আসলাম বলছে যে নিজেদের রীতিনীতি চালচলন এমন কর যেন কাফের যে তোমার সমালোচনা করে, যে সমালোচনা আসলে ইসলামের বিরুদ্ধে হয়ে থাকে, সেই সমালোচনার জন্য সুযোগ না পায়। আরেক কথার নসিহত করতে গিয়ে মুসিমত বলছেন যে প্রকৃত পাহলোয়ান এবং সাহসীকে কেমন পাহলোয়ান এবং বীর হওয়া উচিত এক আহমদিকে। আমাদের জামাতে অনেক সাহসী বা পাহলোয়ানের প্রয়োজন নেই, আমাদের এমন লোকের প্রয়োজন নেই, বরং এমন শক্তির অধিকারী মানুষ প্রয়োজন যারা চরিত্রে ইতিবাচক পরিবর্তনে সচেষ্ট থাকবে। এটাই জানা কথা যে সে সাহসী এবং পাহলোয়ান নয় যে পাহাড়কে নিজের স্থান থেকে বিচ্যুত করতে পারে, না, প্রকৃত বীর সে যে নিজের চরিত্রে পরিবর্তন আনতে পারে। তাই স্মরণ রেখো যে পুরো শক্তি এবং সামর্থ্য চরিত্র পরিবর্তনের জন্য কাজে লাগাও, কেননা এই পরিবর্তনই এখন চাই। এরপর সঠিক বিশ্বাস এবং নেক কর্ম এবং সৎকর্মকে দৃষ্টিতে রাখার ব্যাপারে তিনি বলেন যে এছাড়া আরো দুটো বিষয় সামনে রাখা, প্রকৃত নিষ্ঠাবান ব্যক্তির দায়িত্ব হওয়া উচিত। একটি হল সঠিক বিশ্বাস, এটি খোদাতালার পরম অনুগ্রহ যে তিনি উৎকর্ষ বিশ্বাস আমাদেরকে দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কোনো পরিশ্রম ছাড়াই আমরা তা, কোনো কষ্ট না করেই আমরা তা পেয়েছি। আমরা সবকিছু পূর্ব প্রস্তুত, আমাদের হস্তগত হয়েছে, পরিশ্রম করতে হয়নি। যে পথ আপনাদেরকে এই যুগে দেখানো হয়েছে, অনেক আলেম এখন পর্যন্ত তা থেকে বঞ্চিত। অতএব খোদার এই অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হও। প্রকৃত কৃতজ্ঞতা হল আন্তরিকভাবে সেই সমস্ত নেক কর্ম বা সৎকর্ম করো যা সঠিক বিশ্বাসের পর গুরুত্বপূর্ণ বিষয়। নিজের ব্যবহারিক অবস্থার দোহাই দিয়ে দোয়া করো, আল্লাহ তাআলা যেন এর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন, নেক কর্ম করার তৌফিক দেন। নামাজ এবং যাকাত ইত্যাদি ইবাদতেরই অন্তর্গত। এখন একটু ভাব যে দৃষ্টান্তস্বরূপ নামাজ যা পৃথিবীতে এসেছে তাই দুনিয়ার সৃষ্টি নয়। রাসূলুল্লাহ বলেছেন যে কুররাত আইনি ফিস সালাত, নামাজ এই পৃথিবীতে এসেছে কিন্তু এই পৃথিবীর বিষয় নয়, এটি প্রকৃত অর্থে নামাজ তারাই পড়তে পারে, আদায় করতে পারে যারা মোমেন। তিনি বলেন আমাদের জামাতকে পরকালের উপর দৃষ্টি রাখা চাই। দেখো লোত এবং অন্যান্য জাতির কি পরিণতি হয়েছে, হৃদয়ে কঠোর হলেও সবার উচিত হৃদয়ের সমালোচনা করে হৃদয়কে চেষ্টা করো হৃদয় যেন বিগলিত হয়, হৃদয়ের সমালোচনা করো, ধিক্কার দাও, তিরস্কার করো, যেন হৃদয় কোমল হয়, আল্লাহর প্রতি যেন দৃষ্টি নিবদ্ধ হয়, হৃদয় যেন আল্লাহর সামনে ঝুঁকে, মন যেন ঝুঁকে। তিনি বলেন আমাদের জামাতের জন্য একান্ত আবশ্যক এটি, কেননা তারা নিত্য নতুন তত্ত্বজ্ঞান লাভ করে। কেউ যদি তত্ত্বজ্ঞানী হওয়ার দাবি করে সে অনুসারে না চলে তাহলে এটি শুধু দাবি। তাই অন্যের উদাসীন্য দেখে আমাদের জামাতকে উদাসীন হওয়া উচিত নয়। আল্লাহ যেন তাদের ভালোবাসা শূন্যতা দেখে তাদের আহমদীদের ভালোবাসা যেন না কমে। মানুষের কামনা বাসনার বহর অনেক দীর্ঘ হয়, কিন্তু গায়েব বা অদৃশ্যের বা তকদিরের সংবাদ কে জানে। কামনা বাসনা অনুসারে জীবন চলে না, তোমাদের যে চাওয়া পাওয়া আছে সে জীবন সে অনুসারে চলে না। কামনা বাসনার বহর ভিন্ন, তকদির ভিন্ন বিষয়। আর এটি সত্য, স্মরণ রেখো আল্লাহ তাআলার কাছে মানুষের জীবনের চিত্র স্পষ্ট, মানুষ জানে না তাতে কি কি লেখা আছে। তাই হৃদয়কে বারবার জাগ্রত করে আল্লাহমুখী করো, আল্লাহর কাছে জীবনের যে চিত্র তোমাদের ফুটে উঠছে তা স্পষ্ট, কোনো কিছু গোপন নয়। বারবার হৃদয়কে খতিয়ে দেখো, যাচাই করো এবং আল্লাহর দিকে দৃষ্টি নিবদ্ধ করো। তিনি আরো বলেন যে তাকোয়ার পথ অবলম্বন করো, কেননা তাকোয়া এমন একটি বিষয় যাকে শরীয়তের সারাংশ বলা হয়ে থাকে, সার বলা হয়ে থাকে। শরীয়ত যদি সংক্ষেপে বর্ণনা করতে চান তাহলে শরীয়তের প্রাণ হল তাকোয়া। তাকোয়ার স্তর অগণিত, কিন্তু যদি সত্য সন্ধানী হয়ে প্রথম স্তরগুলো অবিচলতার সাথে দৃঢ়চিত্ততার সাথে অতিক্রম করে তাহলে সত্য এবং তাকওয়ার সন্ধানের কারণে সে উন্নত স্তরে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অর্থাৎ আল্লাহ তাআলা মুত্তাকিদের দোয়া গ্রহণ করেন, এটি বলা যায় তার ওয়াদা এবং প্রতিশ্রুতি। আল্লাহর প্রতিশ্রুতির কোনো ব্যত্যয় হয় না, ব্যতিক্রম হয় না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, যেভাবে তিনি নিজেই বলেন যে ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ। সুতরাং যেভাবে দোয়া গৃহীত হওয়ার জন্য তাকওয়া একটি অলঙ্ঘনীয় শর্ত, সেখানে মানুষ যদি উদাসীনের সাথে চায় যে দোয়া গৃহীত হোক তাহলে এমন ব্যক্তিকে নির্বোধ নয়। তাই আমাদের জামাতের জন্য আবশ্যক যতটা সম্ভব তাদের সকলেই তাকওয়ার উপর যেন পরিচালিত হয়, যেন দোয়ার স্বাদ পেতে পারে, দোয়া গৃহীত হওয়ার স্বাদ পায় এবং তাদের ইমান যেন এর ফলে বৃদ্ধি পেতে পারে। আরেক জায়গায় নসিহত করতে গিয়ে মোসা ইসলাম বলছেন যে অনেকবার আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়েছে যে তোমরা মুত্তাকি হয়ে যাও আর তাকওয়ার সূক্ষ্ম পথে চলো, যেন তাতে এর ফলে আল্লাহ তোমাদের সাথী হবেন। মোসা বলছেন এর ফলে আমার হৃদয় চরমভাবে ব্যথিত হয়, আমার হৃদয়কে প্রকৃত তাকওয়া এবং পবিত্রতার পথে পরিচালিত করার জন্য আমি কি করব। তিনি বলেন যে আমি এত দোয়া করি যে দোয়া করতে করতে দুর্বলতা ছেয়ে যায় আর অনেক সময় বেহুশ হয়ে যায় এবং ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। তিনি বলেন যতদিন কোন জামাত খোদার পবিত্র দৃষ্টিতে মুত্তাকি না হবে আল্লাহ তাআলার সাহায্য সে লাভ করতে পারে না। তাকওয়া সমস্ত পবিত্র ঐশী গ্রন্থের সার, তাওরাত এবং ইঞ্জিলের শিক্ষার সারাংশ। কোরআনে একটা শব্দের মাধ্যমেই খোদা তাআলার অসাধারণ ইচ্ছা এবং তার সন্তুষ্টিকে এক শব্দের মাধ্যমেই প্রকাশ করা হয়েছে। এক যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতকে এই দোয়া করার নসিহত করেছেন যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। তিনি বলেন যে তওবা মানুষের জন্য কোনো অতিরিক্ত বা অনর্থক কোনো শিক্ষা নয়, এটি শুধু কিয়ামতের সাথে সম্পর্কযুক্ত নয় বরং ইহা এবং পরকাল উভয়টির সাথে সম্পর্ক, এবং ইহা এবং পরকাল উভয় জগতে সে সত্যিকার আনন্দ পায়, আনন্দ লাভ করে। কোরআনে আল্লাহ বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রভু, আমাদের এই জগতে এবং পরকালেও আরাম এবং স্বাচ্ছন্দ্যের বিধান করো আমাদের জন্য এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। দেখো রাব্বানা শব্দের ভিতর তওবার দিকে সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। রাব্বানা শব্দের দাবি হল মানুষ পূর্বে যাদেরকে রব এবং প্রভু বানিয়ে রেখেছে তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এই প্রভুর দিকে আসা। আর এই শব্দ প্রকৃত ব্যথা বেদনা এবং বিগলন ছাড়া হৃদয় থেকে উদ্ভূত হতে পারে না। রব যে ক্রমান্বয়ে উৎকর্ষ পর্যায়ে পৌঁছায় এবং লালন পালন করে তাকে রব বলা হয়। আসলে মানুষের অনেক প্রভু থেকে থাকে, নিজেদের চালাকি এবং ধূর্ততার উপর যদি তারা নির্ভর করে তাহলে এটি তার রব। যদি জ্ঞান এবং বাহুশক্তির অহংকার থাকে তাহলে এগুলোই মানুষের রব। যদি নিজের সৌন্দর্য এবং সম্পদ নিয়ে সে গর্বিত হয় তাহলে এগুলোই তার রব। এভাবে আরো সহস্র সহস্র উপকরণ তার পিছু ধাওয়া করছে, এই সব কিছু পরিত্যাগ করে এগুলোর প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওয়াহেদ লা শরীক প্রকৃত খোদার সামনে যতদিন না ঝুঁকবে আর হৃদয়কে গলিয়ে দেওয়ার মতো রাব্বানার শব্দের মাধ্যমে তার সামনে না অভিনত হবে, সত্যিকার্থে সে রবকে চেনেনি। অর্থাৎ এখন এমন বিগলিত চিত্তে যদি আল্লাহ তাআলার দরবারে পাপ স্বীকার করে, তওবা করে এবং তাকে সম্বোধন করে যে রাব্বানা, অর্থাৎ সত্যিকার এবং আসল রব তুমি ছিলে কিন্তু আমরা ভুলবশত অন্যত্র হাবুডুবু খাচ্ছিলাম, এখন আমি সেই মিথ্যা মূর্তি, মিথ্যা প্রতিমা এবং মিথ্যা উপাস্যকে ছেড়ে দিয়েছি এবং আন্তরিকভাবে তোমার রববিয়তের কথা স্বীকার করছি, তোমার দ্বারে ঝুঁকছি। এছাড়া আল্লাহ তাআলাকে রব বানানো অসম্ভব। অবস্থা যদি এমন হয় তাহলে আল্লাহকে সত্যিকার অর্থে রব হিসেবে গ্রহণ করা হলে যায়। যখন পর্যন্ত মানুষের হৃদয় থেকে অন্য অন্য রব বা প্রভু এবং তাদের সম্মান এবং মাহাত্ম্য হৃদয় থেকে বের না হবে, প্রকৃত রব এবং প্রভু কখনো দায়িত্ব নেবেন না। অনেকে মিথ্যাকেই প্রভু বানিয়ে রেখেছে, তারা জানে যে মিথ্যা ছাড়া আমাদের চলেই না। অনেকেই চুরি, রাহাজানি এবং প্রতারণাকে রব হিসেবে অবলম্বন করে রেখেছে, তাদের বিশ্বাস হলো এছাড়া তাদের জীবিকার অন্য কোনো রাস্তা নেই। অতএব তাদের রব বা প্রভু হলো এই সমস্ত বিষয়গুলো। অথবা এক চোর যার কাছে শীত কাটার জন্য সকল যন্ত্রপাতি আছে, রাতও তার কাজের জন্য অনুকূল আর কোনো চৌকিদারও ঘুমন্ত, এমন অবস্থায় চুরি ছাড়া সে অন্য কোনো প্রভুকে অবলম্বন করবে কি? যার মাধ্যমে সে রিজেক্ট পেতে পারে, সে নিজের যন্ত্রপাতিকেই রব মনে করে। এমন মানুষ নিজেদের ধূর্ততা এবং চালাকিকে রব মনে করে, এদের আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার কি? তারা নিজেদের জিনিসকেই, যন্ত্রপাতিকেই রব বা প্রভু মনে করবে। দোয়ার প্রয়োজন তার হয় যার সব রাস্তা বন্ধ থাকে, এ রব ছাড়া অন্য কোনো রব তার থাকে না, তার হৃদয় থেকে এই দোয়া উদ্ভূত হয়। এক কথায় রাব্বানা আতানা ফির দুনিয়া হাসানাতাও, এই দোয়া শুধু তারাই করতে পারে যারা খোদাকেই রব মনে করে, তাদের দৃঢ় বিশ্বাস আছে যে তাদের রব এবং প্রভুর সামনে, বাকি সমস্ত মিথ্যা রব বা প্রভু অর্থহীন। মুসলমান বলছেন আগুন বলতে শুধু পারলৌকিক আগুনকেই বোঝায় না, ওয়াকেনা আদাব আর নারে, আগুন বলতে শুধু পরকালের অগ্নিকে বোঝায় না যা পরকালে মানুষ দেখবে, বরং এই পৃথিবীতে যে একটা দীর্ঘ জীবন লাভ করে সে দেখে যে পৃথিবীতে সহস্র সহস্র ধরনের অগ্নি রয়েছে। অভিজ্ঞ ব্যক্তি জানে যে বিভিন্ন ধরনের আগুন এই পৃথিবীতে বিরাজমান, বিভিন্ন প্রকারের আজাব, শাস্তি, ভয়, অনাহার, ক্ষুধা, রোগ ব্যাধি, ব্যর্থতা, লাঞ্ছনা, পশ্চাৎপদতার ভীতি, সহস্র সহস্র ধরনের দুঃখ, স্ত্রী সন্তানের পক্ষ থেকে দুঃখ, আত্মীয়স্বজনের সাথে লেনদেনের ক্ষেত্রে জটিলতা, এসব কিছু অগ্নি, আগুন। মোমেন তখন দোয়া করে যে সমস্ত অগ্নি থেকে আমাদেরকে রক্ষা করো, কেননা আমরা তোমার আঁচল ধরেছি। এই সমস্ত সমস্যা যা মানব জীবনকে তিক্ত করে তোলে, মানুষের জন্য যা অগ্নি সদৃশ, এমন সময় আল্লাহ তাআলা তাদেরকে এমন অগ্নি থেকে রক্ষা করেন। মুসলিম ইসলাম আরো বলছেন, প্রকৃত আহমদের সাথে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি তার কথা বলতে গিয়ে মুসলিম বলছেন, পূর্বে এটি উল্লেখ করেছি, বিস্তারিত বিবরণ হল, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ওয়াজাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। এই স্বস্তিদায়ক প্রতিশ্রুতি নাসেরায় যে ঈসা জন্মগ্রহণ করেছেন তাকে দেয়া হয়েছিল, ঈসার সাথে ছিল এই প্রতিশ্রুতি। কিন্তু আমি তোমাদের শুভ সংবাদ দিচ্ছি যে ঈসার নামে আগমনকারী ইবনে মরিয়মকেও আল্লাহ তাআলা এই ভাষাতেই সম্বোধন করে শুভ সংবাদ দিয়েছেন, আমি যে মসীহ হিসাবে এসেছি, আমাকে আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন। এখন আপনারা ভাবুন যে যারা আমার সাথে সম্পর্ক রেখে এই মহান প্রতিশ্রুতি এবং শুভ সংবাদ থেকে অংশ পেতে চায়, এমন মানুষ কি তারা হতে পারে যারা নফসে আম্মারার পর্যায়ে এখনো নিপতিত পড়ে আছে, অনাচার কদাচারে লিপ্ত? মোটেই নয়। যারা খোদার এই প্রতিশ্রুতিকে প্রকৃত অর্থে মূল্যায়ন করে, আমার কথাকে যারা গল্প এবং কাহিনী মনে করে না, তারা তোমরা স্মরণ রেখো যে আমি পুনরায় এমন লোকদের সম্বোধন করে বলছি যারা আমার সাথে সম্পর্ক রাখে, আর সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়, বরং দৃঢ় সম্পর্ক রাখে, আর এমন সম্পর্ক যার প্রভাব শুধু আমার সত্তা পর্যন্ত নয়, বরং সেই সত্তা পর্যন্ত যিনি আমাকে সেই মহান রসুল পর্যন্ত পৌঁছেছেন, যিনি সত্য এবং তাকওয়ার আত্মা নিয়ে এসেছেন। আমি বলবো যে এই কথা যদি, কথার প্রভাব যদি শুধু আমার সত্তা পর্যন্ত হতো, তাহলে আমার কোনো চিন্তা ছিল না, আমি ভ্রুক্ষেপও করতাম না। কিন্তু কথা তো এখানে শেষ নয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরং স্বয়ং খোদা তাআলার মহান সত্তা পর্যন্ত এর প্রভাব পড়ে। তাই এমন অবস্থায় মনোযোগ সহকারে শোনো যে যদি এই শুভ সংবাদ থেকে অংশ পেতে চাও, আর এর পরিপূরণ স্থল হওয়ার বাসনা রাখো, আর এত বড় সফলতা অর্থাৎ কিয়ামত পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জয়যুক্ত থাকবে এটি পাওয়ার যদি প্রকৃত পিপাসা থাকে, তাহলে আমি বলবো যে এই সফলতা তখন পর্যন্ত লাভ হবে না যতক্ষণ পর্যন্ত লওয়ামার স্তর থেকে বেরিয়ে মুতমাইনার মিনার পর্যন্ত না পৌঁছবে। এর বেশি আমি আর কিছু বলবো না, কেননা তোমরা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখো যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এবং প্রত্যাদিষ্ট। তাই তার কথা মনোযোগ সহকারে শোনো এবং এর উপর আমল করার জন্য সদা প্রস্তুত থাকো, যেন সে সকল লোকদের অন্তর্ভুক্ত না হও যারা গ্রহণের পর অস্বীকারের নোংরামিতে নিমজ্জিত হয়ে চিরস্থায়ী জাহান্নামে নিপতিত হয়। তো এগুলো কিছু নসিহত যা মুসলিম ইসলাম বিভিন্ন সময়ে নিজ জামাতকে করেছেন। সৌভাগ্যবান তারা যারা সরাসরি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহচর্য থেকে কল্যাণ লাভ করেছেন এবং এই কথাগুলো শুনেছেন। আর আমরা সৌভাগ্যবান যাদের কাছে এই কথাগুলো পৌঁছেছে, আর তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হচ্ছে যারা এই কথাগুলো আমাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করেছে, যেন আমরা বয়াতের প্রকৃত মর্ম বুঝতে পারি, সে সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যারা নেক কর্ম করে, নেকির প্রকৃত অর্থ বুঝে নেক কথার প্রসার করে। আমাদের সে সকল লোকদের অন্তর্ভুক্ত হতে পারি যারা পণ্য অবলম্বনে বা পণ্যের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার ব্যাপারে সচেষ্ট থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদেরকে প্রকৃত তাকওয়ার পথে যুগে পরিচালিত করেছেন এবং তাকওয়ার জ্ঞান এবং বোধপত্তি আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের সবার উচিত আল্লাহ কৃতজ্ঞ বান্দা হয়ে তাকওয়ার পথে পরিচালিত হওয়ার ব্যাপারে সচেষ্ট হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জুমার পর কয়েকটি গায়েবানা জানাজা আছে। প্রথমটি হল মুরব্বি সিলসিলা যিনি রাবোয়ায় কাজ করছিলেন, জনাব শেখ মোহাম্মদ নঈম সাহেব, শেখ আসলাম সাহেবের ছেলে, দুনিয়াপুরের। রেকর্ড বিভাগে কাজ করছিলেন সদর আঞ্জুমানের। অফিসে এসেছেন, কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন, হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ডাক্তারদের সকল চেষ্টা সত্ত্বেও তিনি প্রাণ রক্ষা হয়নি, ইন্তেকাল করেছেন, আল্লাহর দরবারে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বয়স ছিল 62 বছর। হাসি খুশি থাকতেন এবং সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন, কঠোর পরিশ্রম করতেন। 18 বছর বয়সে ওসিয়ত করেছিলেন। মোবাল্লেগ হিসাবে সেরালিওনেও কাজ করেছেন, পাকিস্তানের বিভিন্ন জেলায় মুরব্বী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমি যেভাবে বলেছি যে রেকর্ড বিভাগে কাজ করছিলেন, আজকাল অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে কাজ করতেন। তিনি জনাব রশিদ চোগতাই মুরব্বী সিলসিলার জামাতা। তার নিজের কোনো সন্তান নেই, একটা মেয়ে পেলেছেন এবং তার বিধবা স্ত্রী রয়েছে। আল্লাহ তাআলা তাদের উভয়কে ধৈর্য দিন এবং মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। দ্বিতীয় জানাজা আহসান কামাল সাহেবের, জাফর ইকবাল সাহেবের ছেলে, করাচি সদরের অধিবাসী। লেহিয়ার সাথে সম্পর্ক মূলত তার বড়দাদা আহমদীয়ত গ্রহণ করেছিলেন, মসিমদের সাহাবি ছিলেন, মসিমদের হাতে বয়াত করেছেন তার বড়দাদা। একইভাবে তার দাদাও খলিফাতুল মসীহ রাবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। তার মা হালকার প্রেসিডেন্ট, লাজনার প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন তার মা এই হালকায়। ইনি করাচির মাহমুদাবাদ হালকায় কাজ করতেন, চাকরি করতেন। এখানে জামাতের প্রচন্ড বিরোধিতা হচ্ছে, পূর্বে এখানে তিনটি শাহাদাতের ঘটনা ঘটেছে। একটি কোম্পানিতে কাজ করছিলেন তিনি। 18 জানুয়ারি রীতি অনুসারে অফিসে কাজ করছিলেন। 4:30 সময় অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী এসে তার কাছ থেকে মোবাইল ছিনার চেষ্টা করে, তিনি বাধা দেন, তারা গুলি করে, তিনি ঘটনাস্থলেই শহীদ হয়ে যান। যাই হোক, জামাতি শাহাদাত না হলেও আমার মনে হয় এরা ফোন ছিনা একটা বাহানা ছিল, এদের মাত্র অজুহাত ছিল, সত্যিকার অর্থে আহমদে হওয়ার কারণেই এমন করে থাকবে। যাই হোক, এটি যেখানে চাকরি করছিলেন সেখানে তিনি হেফাজতের জন্য কাজের খাতিরে ও তিনি প্রাণ দিয়েছেন, মারা গেছেন, এটি এক ধরনের শাহাদত। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। বয়স ছিল 30 বছর। তৃতীয় জানাজা জনাব ইরফান আহমদ সাহেবের, হাফসাবাদের অধিবাসী ছিলেন, 9 জানুয়ারি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মৌলভী ফজলদিন সাহেব রাদিয়াল্লাহু আনহুর ছেলে, পাকিস্তান স্বাধীনতা লাভের পর ফোরকান ফোর্সে কাজ করেছেন, মসজিদ ছিলেন, খেলাফত এবং জামাতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি স্ত্রী, 5 ছেলে এবং 5 মেয়ে রেখে গেছেন। তার এক ছেলে রেজওয়ান আহমদ শাহের সাহেব আইভরি কোস্টে মুরব্বী হিসাবে কাজ করছেন, জানাজাতে সামিল হতে পারেননি, তার জানাজাও আজকে পড়ানো হবে ইনশাল্লাহ। তিন মরহুমিনের জানাজা হবে। আল্লাহ সবার সাথে ক্ষমা এবং মাগফিরাতের ব্যবহার করুন, আর শোক সন্তপ্ত পরিবার সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم ولذكر الله أكبر.